ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনাদের সবাইকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি, এটা যেমন ঠিক, ঠিক একইভাবে আজকের এপিসোডের নাম দিয়েছি আমরা ফিনল্যান্ডের অপয়া আপেল। আমার মনে হয় যে আপনারা যে ঘটনাটা শুনবেন আজকে, আমার মনে হয় যে আমি সেকেন্ড ঘটনাই বলবো, যে সেকেন্ড ঘটনাটা আপনারা শুনবেন সেটা, আপনারা এই ঘটনাটা যদি একবার শুনেন তাহলে এরপরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপেল গাছ দেখলেই আপনাদের এই ঘটনার কথা মনে পড়ে যাবে। এবং আপেল গাছ যতবার আপনারা দেখবেন ততবার মনে হবে যে আহা, ওই ঘটনাটার কথা তো মনে পড়ে গেল। এবং মানুষের জীবন যে কত রহস্যময় হতে পারে, পৃথিবীতে যে কত রহস্যময় ঘটনা ঘটে, এইটা আসলে এই ঘটনা না শুনলে বোঝা খুবই মুশকিল। আমি কিছু কমেন্ট পড়ব, আপনারা সবাই রেগুলার কমেন্ট করেন এবং আমি কমেন্ট পড়তেই চাই। গাজীপুর থেকে তাসিন আমাদের শুনছেন, আর আমাদের শুনছেন আসসালামু আলাইকুম, নাম না লিখলে আমি আসলে কমেন্ট পড়তে পারবো না, কারণ কমেন্টে এখন যেভাবে ইউটিউবে নামগুলো আসে সেই নামগুলো থেকে আপনার নামটা পড়াটা খুবই কঠিন। যেমন হচ্ছে টি বি বাঁধন 49, এইভাবে আমি আসলে পড়তে অনেক টাইম লাগে, সো আমি এটা পারবো না। আচ্ছা, আমি রমজান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, সাকিব কাপাসিয়া থেকে বলছেন, আমাদের সঙ্গে আছেন মাহিম রাজশাহী থেকে, আত্মাবন্দি জাদু তৃতীয় পর্ব কবে দেবেন এটা জানতে চেয়েছেন, নামটা লেখেননি। নাটোর থেকে ফেরদৌস আমাদের বলছেন, আমাদের সাথে ইন্ডিয়া থেকে আছেন স্যাকলিন, আমাদের সঙ্গে আছেন মক্কা হেরাম থেকে, পড়তে পারলাম না, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রংপুর, আচ্ছা আচ্ছা মক্কা থেকে যিনি লিখছেন তিনি আসলে পুরো নামটাও লিখেন নাই, সুতরাং আপনার নামটা আমি পড়তে পারলাম না। কিন্তু আমরা আসলে মিডল ইস্টের ঘটনা, মিডল ইস্টের প্রত্যেকের নাম খুব মনোযোগ দিয়ে পড়ি, কারণ আমরা জানি যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি মিডল ইস্ট থেকে আপনারা শোনেন, এবং আপনাদের শোনার মধ্যে শোনার সাথে সবার শোনার একটা পার্থক্য আছে, কারণ আপনারা যেভাবে শোনেন সেটা হচ্ছে যে সমস্ত দিন প্রচণ্ড পরিশ্রমের পরেও আপনারা সময় দেন ভূত ডট কমে এবং আমাদের জন্য কিছু সময় বরাদ্দ রাখেন, সেটা একটা বিরাট পাওয়া আমাদের জন্য, সো ধন্যবাদ আপনাদের। আমি রাজবাড়ী জেলা থেকে, আমার মনে হয় যে সবাই সারাদিন পরে যে শোনেন, কারণ সত্যি কথা বলতে সারাদিন পরে কানে বাজে এক টুকরো বাংলাদেশ ভূত ডট কম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সৌদি আরব থেকে বলছি, নাম লেখেন নাই। নীরব খুলনা থেকে আছেন, দিনাজপুর থেকে, শুভ কুমিল্লা থেকে আছেন, উত্তরা থেকে আছেন রুবেল, দেউলাবাড়ি থেকে আছেন বাঁধন, রাফি আছেন মালয়েশিয়া থেকে, আপনি মনে হয় রেগুলার থাকেন আমার যেটা মনে হয়। কুষ্টিয়া খোকসা থানা থেকে আছেন আকাশ, কুষ্টিয়ার ঘটনা আপনারা কেমন লাগছে স্পেশালি খোকসার সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ফয়সাল আছেন রাজশাহী, দুর্গাপুর থেকে, কেরানীগঞ্জ থেকে আছেন ফারুক, বগুড়া থেকে আছেন জিসান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন রেসান সহ আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আজকে আমাদের ফিনল্যান্ডের এই অপয়া আপেল এই এপিসোডটি শোনার পর সত্যিই আপনার মনে হবে আপেল দেখলেই মনে পড়ে যাবে আমাদের আজকের এই ঘটনাটা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা শুনছেন তাদেরকে সেটা বিশেষভাবে অনুরোধ জানাবো, ফেব্রুয়ারি মাস চলে আসলো আর মাত্র কিছুদিন পরে আমাদের বার্থডে, তো বার্থডেতে তো আপনারা সবাই মানে সবাইকে উপহার দেন, আমাকে একটা উপহার দিতে পারেন আপনারা প্রত্যেকেই যদি পারেন, তাহলে একজন করে নতুন সাবস্ক্রাইবার ভূত ডট কম কে উপহার দিতে পারেন। এর চাইতে বড় উপহার আসলে ভূত ডট কম এর আর কিছুই হবে না। আমরা যত মানুষ আছি প্রত্যেকে যদি একজন করে সাবস্ক্রাইবার উপহার দেই, নতুন সাবস্ক্রাইবার অর্থাৎ আপনার বন্ধু বা যিনি এখনো সাবস্ক্রাইব করেননি তাকে যদি আপনি বলেন যে এই এটা সাবস্ক্রাইব করতে, এবং আপনি যখন সাবস্ক্রাইব করাবেন কাউকে সেটা অবশ্যই আমাদের ফেসবুকে বা গ্রুপের মাধ্যমে জানাবেন, আমাদের ইমেল করেও জানাতে পারেন, ইমেলের সাবজেক্টে লিখতে পারেন যে নতুন সাবস্ক্রাইবার বা এরকম টাইপের কিছু একটা, এইটা ভূত ডট কম এর জন্য সবচেয়ে বড় উপহার হবে। সো এই উপহারটা আমি চাইলাম আপনাদের কাছে, আশা করছি আপনাদের সাড়া পাব। আর আমি জানি না আসলে যে অনেকেই শোনেন, এখনো পর্যন্ত আমাদের 30% মানুষ যারা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, বিকজ আমি চেষ্টা করি কিন্তু আমার মনে হয় যে আমার আরো ভালো করা উচিত, না হলে আপনারা হয়তো সাবস্ক্রাইব করবেন না, শুধু শুধু শুনবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, কারণ হয়তো ইচ্ছা নাই দীর্ঘ সময় আমার সঙ্গে থাকার, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব এবং আজকে প্রথম ঘটনাটা দিয়ে শুরু করতে চাই। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় ফিরে যাই।
ভয়ের আরেক নাম ভূত।
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো না থাকলে আমাদের বিনোদন দেবে কে? আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা সত্য হৃদয় বিদারক ঘটনা আপনাকে লিখে পাঠাবো, কিন্তু নানা কাজের ব্যস্ততায় আর সময় হয়ে ওঠেনি। আজ লিখতে বসলাম, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। বেশি কিছু না বলে ঘটনা শুরু করছি। আমার মা তখন ছোট, 8-10 বছর বয়স। ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছ থেকে। তার আগে আমার মামা বাড়ির সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে রাখি। আমার মামা বাড়ির পাশে একটা ছোট খাল আছে, তার পাশে আছে দুটি প্রকাণ্ড তেঁতুল গাছ। রাস্তা ছিল কাঁচা। একদিন আমার মামা জেদ করে যে দাদুর সাথে বাজারে যাবে। প্রথমে দাদু রাজি না হলেও পরে রাজি হয়। আমার মা ছিল 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। বাজারটা ছিল প্রায় 2 কিলোমিটার দূরে, তো আমার দাদু ও মামারা বাজারে যায়। সেখানে গিয়ে তারা আবদার করে কাঁঠাল খাবে। আমার দাদু একটা কাঁঠাল কেনেন। তখন রাত 9-9:30। অনেক রাত হয়ে গেছে বলে দাদু 3 মামাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাটি শুরু হয় এখান থেকে। দাদু ও 3 মামা কিছু দূর আসতেই লক্ষ্য করেন যে তাদের পিছু পিছু কয়েকজন আসছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যায় না। ওই লোকগুলোর পায়ের শব্দ শুধু শোনা যায়। এরকম দেখে মামাদের ভয় লাগতে শুরু করে। দাদু বুঝতে পারলেন খারাপ কিছু পিছু নিয়েছে। আমার দাদু ছিলেন বেশ সুঠাম দেহের অধিকারী এবং সাহসী, কিন্তু মামারা ছোট তাই ভয় পেতে পারে। আর সে কারণেই 2 মামাদের বলে, তোরা ঈশ্বরের নাম নে, কেউ কিছু করতে পারবে না, আর পেছনে দেখবি না। এই বলে দাদু মামাদের একে অপরের হাত শক্ত করে ধরতে বলেন এবং হাঁটার গতি বাড়িয়ে দেন। পেছনে পায়ের শব্দ বাড়তে লাগলো, যেন ধাপে ধাপে শব্দের মাত্রা বাড়ছে। এর খানিক পরে দাদু লক্ষ্য করেন পেছনে অনেক মোষ, প্রায় 1000-2000 মতো, এবং তারা প্রচণ্ড গতিতে ফোঁস ফোঁস করতে করতে এগিয়ে আসছে। মোষগুলো অনেক বড়, শিংওয়ালা। কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো দাদু ও মামাদের কোনো ক্ষতি করছে না, বরং তারা রাগ দেখিয়ে জোরে জোরে গড়গড় করতে থাকে। তারপর কিছু দূর আসার পর দাদু দেখেন 4-5 শেয়াল তাদের ঘিরে রেখেছে। শেয়ালগুলো কি বিভৎস দেখতে, অস্বাভাবিক কর্কশ আওয়াজ করছে। শেয়ালগুলোর লোলুপ দৃষ্টিতে যেন আগুন। দাদু কি করবেন বুঝতে পারছিলেন না। বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ শেয়ালগুলো বিরাট চিৎকার করে পালিয়ে গেল। মামারা কিছু বুঝতে পারছিলেন না কেন ওই ভয়ানক জন্তুগুলো পালিয়ে গেল। কেউ পেছন থেকে গম্ভীর গলায় বলল, ওটা রেখে যা, না হলে বিপদ হবে। কিন্তু দাদু এগুলো তোয়াক্কা না করে এগিয়ে যান। বারবার একই আওয়াজ আসতে থাকে, রেখে যা না হলে বিপদ হবে। আবার সে আওয়াজ মিলিয়ে যায়। একটু পরে তারা বাড়িতে পৌঁছান। যথারীতি রাতে খাওয়া দাওয়ার সময় কাঁঠালটা ভাঙা হয়। আশ্চর্যের ঘটনা হল, আমার মামা দিদা সবাই দেখল যে কাঁঠালটার কোনো কাণ্ড নেই, আর কাঁঠালটার পুরো অংশ কোঁয়া দিয়ে ভর্তি। প্রায় 300-400 কোঁয়া ছিল কাঁঠালটায়। তো মামা ও দাদু বিষয়টা গোপন রেখেছিল। স্বাভাবিকভাবে সবাই কম বেশি কাঁঠাল খায়। কাঁঠালটা খেতে প্রচুর মিষ্টি ও সুস্বাদু ছিল। দাদু অনেকগুলো কাঁঠাল খেলেন। খাওয়া দাওয়া শেষ করে রীতিমতো সবাই ঘুমোতে যাবে এবং ঘুমিয়েও পড়ে। রাত আনুমানিক 2-3। দাদুর হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। দিদাকে ডেকে টয়লেটে যান। প্রায় 30-40 মিনিট হয়ে যায়। এখানে বলে রাখি, টয়লেটটা ছিল বেশ দূরে। দাদু আসছে না বলে দিদা দাদুকে খুঁজতে বের হন। গিয়ে দেখেন, যা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না, দেখেন এবং সঙ্গে সঙ্গে অজ্ঞানও হয়ে যান। চিৎকার শুনে সবাই জেগে যায়, সেখানে আসে। আমার মা যা দেখেন তা ছিল দাদুর জিহ্বাটা 3-4 আঙ্গুল বেরিয়ে এসেছে, নাক গাল দিয়ে অনর্গল রক্ত পড়ছে, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম, সারা মুখে আঁচড়ের দাগ। প্রায় 2 ঘন্টা পর দিদার হুঁশ ফেরে। দিদার হুঁশ ফিরলে তিনি যা বলেন তা হল, তিনি দেখেছেন দাদুকে বড় একটা দানব আকৃতির কেউ উঁচু করে ধরে রেখেছিল এবং তারা দাদুকে নির্মমভাবে আহত করেছে। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার 2 দিন পর থেকে আমার 3 মামা একসাথে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর,
ও বমি হয়। এই অবস্থা দেখে গ্রামের লোকজন ভালো কবিরাজ দেখাতে বলেন। তাই কবিরাজ খোঁজা শুরু হয়। জ্বর হওয়ার 7 দিনের মাথায় এক কবিরাজ বাড়িতে আসেন এবং বলেন, আমি তোর ছেলেদের সুস্থ করে দেব। কবিরাজ কাজ শুরু করেন। প্রথমে 3টি আলাদা আলাদা গোলাকার ঘর আঁকেন, তারপর আমার 3 মামাকে 3টি আলাদা ঘরে বসতে বলেন, তারপর ধূপ জ্বেলে তিনি মামার সামনে রাখেন। তারপর কিছুক্ষণ মন্ত্র পড়ে মামার গায়ে ফু দিতেই বড় মামা হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপর কবিরাজ প্রশ্ন করেন, কেন এসেছিস? মামা উত্তর দেন। কবিরাজ চমকে ওঠে। কবিরাজ বলে, তুই তো কাল রাতে আমাকে স্বপ্নে দেখা দিতে এসেছিলি, তাই না? সে বলে, হ্যাঁ। এখন কি ওরা কেউ আছে? সে বলে, না, সবগুলোকে মেরে ফেলেছি। কেউ কিছু বুঝতে পারছিল না। কবিরাজ তখন বলে ওঠেন, ভয় নেই, আপনাদের ছেলেরা সম্পূর্ণ সুস্থ, তবে 2 দিনেই বমি চলবে। তখন দিদা কবিরাজকে কিছু জিজ্ঞেস করতে যাবেন। ওই সময় কবিরাজ দিদাকে থামিয়ে বললেন, এখন কিছু বলতে পারবো না, এখনো কিছু কাজ বাকি আছে, সেটা শেষ করতে আরো 2 দিন লাগবে, এর আগে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, এখন আমি কিছু বলতে পারবো না, ক্ষতি হবে, 3 দিন পর আমি আসব, তখন সব বলবো, তবে এক বোতল পানি নিয়ে কি সব পরে ফু দিয়ে বলে যান, এই পানি অল্প অল্প করে সকালে সারা ঘরে ছিটিয়ে দেবেন, এর মধ্যে যদি রোগী কোনো অস্বাভাবিক আচরণ করে তবে এই পানি রোগীকে অল্প খাইয়ে দেবেন, আর কাউকে ঘরের বাইরে যেতে দেবেন না। 3 দিন পর কবিরাজ কি বলবেন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। 3 দিন পর কবিরাজ আসেন এবং বলেন, এদের কাছে কিছু জিন আছে, কোনো খারাপ প্রকৃতির জিন না, ভালো জিন। সেদিন যখন তোমরা কাঁঠাল নিয়ে এসেছিলে, এরা না থাকলে ওই খারাপ জিনগুলো তোমাদের 4 জনকে ওখানেই মেরে ফেলত। এবার বলতে পারো কেন এই জিনগুলো তোমাদের রক্ষা করেছে? কারণ তোমাদের বাবা খুবই ভালো মানুষ। একবার তোমাদের বাবা 2টা বেড়ালছানা কুড়িয়ে পায়, তারপর সেগুলোকে বড় করে তোলে। তারপর একদিন হঠাৎ বেড়াল 2টো উধাও হয়ে যায়। ওই বেড়ালছানাগুলো আর কেউ ছিল না, এই জিনদেরই বাচ্চা। তোমাদের বাবা তোমাদের বলেনি, কারণ এই জিনরা কাউকে বলতে মানা করেছিল, আর সেই জন্য এই জিনরা তোমাদের বিপদ থেকে রক্ষা করেছে। আমি সব জানতে পারি জিনদের মাধ্যমে। যেদিন তোমাদের বাবা মারা যায় সেদিন রাতে আমাকে স্বপ্নে এসে তোমাদের এই অবস্থার কথা বলে। আর একটা কথা, তোমাদের উপর কালো জাদু করা হয়েছিল। কালো জাদুর মাধ্যমে আসা জিনরা ততটা শক্তিশালী ছিল না, তাই ওরা কিছু করতে পারেনি। কিন্তু ওই দিন যে কাঁঠালটা কিনেছিলে ওটাতে কালো জাদু করা ছিল, সেই জন্য এসব কিছু ঘটেছে। এই জিনরা তোমাদের বারবার সাবধান করেছিল কিন্তু তোমরা বুঝতে পারোনি। যে ভালো জিনেরা এই কথাগুলো বলেছিল তাদের অবস্থা বেগতিক দেখে ওরা খারাপ জিনের সাথে লড়াই শুরু করে, তবে বড্ড দেরি হয়ে যায়। খারাপ জিনরা তোমার বাবাকে হত্যা করে। ওরা তোমাদের বাবাকে খুব পছন্দ করতেন, ওরা তোমাদের ভালো চায়, কিন্তু তোমাদের বাবা মারা যাওয়ার জন্য ওরা খুব রেগে যায়। সব খারাপ জিনদের এক এক করে এই 3 দিনের মধ্যে মেরে ফেলেছে, আর ওই কালো জাদু করার লোকটাকে খুব খারাপভাবে মেরেছে, আর আমার সাহায্য নিয়ে কালো জাদু করা জিনিসগুলো নষ্ট করে দিয়েছে। ওদের কাজ শেষ, ওরা চলে যাচ্ছে, কিন্তু একটা জিন তোমাদের রক্ষার জন্য রেখে যাচ্ছে। ঘটনাটা বলার পর আমার মায়ের চোখে আমি জল দেখতে পাই। তারপর আমার মামা বাড়িতে আর কিছু হয়নি। ধন্যবাদ, ভাস্কর সরকার পাঠিয়েছেন এই ঘটনাটি। এখন তিনি ভারতের স্থায়ী বাসিন্দা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি আপনি ভবিষ্যতেও ঘটনা পাঠাবেন, এবং যারা শুনলেন তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পায়েল, ফিনল্যান্ড থেকে লিখছি। ফিনল্যান্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত, সুশৃঙ্খল আর দারুণ সুন্দর একটা দেশ। কিন্তু এই শান্ত নিস্তব্ধতার আড়ালে কি ভয়ানক রহস্য লুকিয়ে থাকতে পারে, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। হেলসিঙ্কি থেকে দূরে একটা ছোট শহরে থাকার সময় আমার এই অভিজ্ঞতা হয়। নতুন দেশ, নতুন ইউনিভার্সিটি, সব মিলিয়ে আমি তখন বেশ ব্যস্ত। ফিনল্যান্ডের মানুষজন বেশ ইন্ট্রোভার্ট, তারা সহজে কারো সাথে কথা বাড়াতে চায় না, বিশেষ করে ভাষার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থেকে একটু দূরত্ব বজায় রাখে। বন্ধু বানানো সেখানে এক প্রকার বিলাসিতা। একদিন বাজার করতে যাওয়ার জন্য সেন্টারে নেমে বাস চেঞ্জ করছি, হঠাৎ আমার পাশের সিটে এসে বসলেন 90-95 বছর বয়সী এক বৃদ্ধা। আমি বেশ অবাক হলাম, কারণ সচরাচর কেউ এখানে পাশে বসতে চায় না। কিন্তু তিনি রীতিমতো গল্প শুরু করে দিলেন। তার নাম মারিয়া, তিনি রাশিয়ার মানুষ, কিন্তু বহু বছর ধরে ফিনল্যান্ডে থাকেন। তার কথাবার্তা এতটা আপন ছিল যে প্রথম দিনেই মনে হল উনাকে যেন কত কাল চিনি। এরপর থেকে প্রায় তার সাথে দেখা হতো, কখনো বাস স্টপে, কখনো মার্কেটে। তিনি স্মার্টফোন ব্যবহার করতে জানতেন না, তবুও আমার নাম্বারটা নিয়ে রেখেছিলেন। একদিন ফিনল্যান্ডে তখন লেট সামার, চারিদিকে আপেল গাছে লাল লাল আপেল ঝুলছে। দিদা হঠাৎ বললেন, পায়েল, এই উইকেন্ডে আমার বাগান বাড়িতে এসো, গাছ থেকে আপেল পেরে খাবে। আমি আর আমার হাজবেন্ড রাজি হয়ে গেলাম। তাকে বললাম, দিদা ঠিকানাটা দিন। তিনি বললেন, তোমরা নতুন, ঠিকানা চিনবে না, আমি সেন্টারের ওই বাস স্টপেই থাকবো তোমাদের জন্য। তিন দিন পর দাওয়াত, ভাবছি কি নিয়ে যাব। একবার ভাবছি দেশীয় কোনো খাবার রান্না করে নিয়ে যাব কিনা। পর মুহূর্তেই আবার মনে হচ্ছে বিদেশি মানুষ, টেস্ট বার্ডের সাথে যাবে কিনা জানি না, স্পাইস কেমন খান তাও জানি না। থাক, রান্নার চিন্তা বাদ। এমন করতে করতে তিন দিন পার হয়ে গেল। পরে সুপার শপ থেকে সুন্দর একটা চকলেট বার আর একগুচ্ছ চমৎকার সাদা রঙের ফুলের তোড়া কিনলাম। নির্দিষ্ট সময়ে বাস স্টপে দিদার সাথে দেখা হল। তোড়াটা তার হাতে দিতেই তিনি ভীষণ খুশি হয়ে বললেন, পারফেক্ট, তবে আমি বয়সের ভারে দুর্বল, তুমি ধরো, বাড়িতে গিয়ে আমার হাতে দিও। আমরা বাসে উঠলাম। বাসে আমার পাশের ফ্ল্যাটের এক নেইবারের সাথেও দেখা হল। তাকে বললাম, আমার দিদার বাড়ি যাচ্ছি। 20-25 মিনিট পর একটা সুন্দর নিরিবিলি এলাকায় পৌঁছালাম। গেট খুলতেই দেখি দুটো বিশাল আকৃতির আপেল গাছ, একেবারে আমাদের দেশের শতবর্ষী বট গাছের মতো মোটা। তিনি বললেন, যত খুশি আপেল পারো খাও। আমরা তো বেশ এক্সাইটেড, জীবনে প্রথম গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার অভিজ্ঞতাই অন্যরকম। এদেশের রাস্তার পাশেও অনেক আপেল গাছ আছে, তবে ভদ্রতার খাতিরে কেউ সচরাচর ধরে না। এজন্য দিদার বাড়িতে এসে পারমিশন পেয়ে বেশ ভালোই লাগছিল। আমরা যখন আপেল পাড়ছি, হঠাৎ খেয়াল করলাম পাশের বাড়ির এক কাপল বারান্দায় এসে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা ফিনিশ ভাষায় ফিসফিস করে আমাদের নিয়ে কি যেন বলছে, তাদের চোখে মুখে বিরক্তির ছাপ। দিদাকে জিজ্ঞেস করলাম, ওনারা কি বলছেন? দিদা ম্লান হেসে বললেন, ওসব বাদ দাও, তোমরা আমার সাথে সময় কাটাতে এসেছ না, এই জন্য কেউ এলে হয়তো হিংসা করছে, চলো ভেতরে যাই। ঘরটা ছিল ছোট, কাঠের তৈরি, একটা পুরনো আমলের আন্ডারগ্রাউন্ড সিঁড়িও আছে, বেশ অ্যাস্থেটিক একটা ভাইব। জিনিসগুলো বেশ পুরনো, ধুলো পড়া, তারপরও পরিপাটি। একটাই রুম, কিচেন বাথরুম সব একসাথে, আর আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। আমরা গিয়ে ওপরের ঘরটায় বসেছিলাম। সেখানে 5-6টি সোফা খুব সুন্দর করে সাজানো। কিচেনের বেসিনে দেখলাম বেশ কিছু অপরিষ্কার কাপ প্লেট পড়ে আছে। আমি দিদাকে বললাম, দিদা আপনি বসুন, আমি কিচেনটা ক্লিন করে দিচ্ছি, তারপর আপনি না হয় কফি বানিয়ে দেবেন। যেই বলা সেই কাজ, ঝটপট টোটাল কিচেন ক্লিন করে ওনাকে বললাম, এবার আপনি কফি বানিয়ে দিন। দিদা আমাদের কফি আর বিস্কিট দিলেন। কফি খেতে খেতে উনি ওনার অতীত জীবনের গল্প বললেন। খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল তার, নিজের দেশে রাশিয়াকে ছেড়ে সেই অল্প বয়সেই ফিনল্যান্ড পাড়ি দিয়েছিলেন ওনার স্বামীর সাথে। বিয়ের 2-3 বছরের মধ্যেই 2 বাচ্চা হয়ে যায় তার। একই সাথে বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, স্বামী যুদ্ধে চলে যান এবং আর কোনোদিন স্বামীর খবর পাননি। তিনি বেঁচে আছেন নাকি যুদ্ধে মারা গেছেন কিছুই জানেন না। বলতে বলতেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। এরপর তিনি তার সিঙ্গেল মাদার হয়ে সমাজে টিকে থাকার লড়াই সম্পর্কে আমাদের বলেন। তবে বর্তমানে ওনার দুই মেয়ে কেউই ওনার খবর নেয় না। এসব কথা বলতে বলতে রাত হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, ঘরে কোনো বিদ্যুৎ নেই। অন্ধকার নামতেই আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো, কেমন একটা গুমোট গরম লেগে উঠল। অন্ধকার নামার কারণে এবং এক প্রকার অস্বস্তি নিয়েই আমরা বিদায় নিয়ে বেরিয়ে এলাম। দিদা ভেতরেই রয়ে গেলেন, তিনি বারবার বলছিলেন থাকতে, তবে কেন জানি না অন্ধকার নামতেই অস্বস্তি লাগা শুরু হলো আমার। আমি দিদাকে জিজ্ঞেস করলাম, আপনি অন্ধকারে থাকবেন? তিনি জানালেন, আমার অভ্যেস আছে। আমি ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বাসায় আসার আমন্ত্রণ জানিয়ে চলে আসলাম আর তার নাম্বার চাইলাম। তিনি আমাকে তার নাম্বার দিলেন, তবে অদ্ভুতভাবে কল ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল। দিদা বললেন তার এরিয়ার নেটওয়ার্কের সমস্যা, কল করা যায় না। যাই হোক, শেষ বিদায় দিয়ে বেরিয়ে আসার সময় দিদা আর ঘর থেকে বেরোলেন না, আমরাই বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছে যে এখানে যে নাম্বারটা দিয়েছিলেন এটা তো ডায়াল করে দিয়েছিলেন, মানে ফোন থেকে মিসড কল দেওয়ার মাধ্যমে, এরকম কিছু একটা হতে পারে। না হলে এখানে কল দেওয়ার প্রসঙ্গ আসছে না, কারণ সামনাসামনি উনি নাম্বারটা চেয়েছিলেন, যেটা আমার ধারণা। তারপরে তিনি লিখছেন, বাড়ি থেকে বেরোতেই সেই প্রতিবেশী কাপল আমাদের আটকে দিলেন। তারা ফিনিশ ভাষায় খুব এক্সাইটেড হয়ে কিছু বলছিলেন। আমরা ভাষা না বুঝেই মাথা নেড়ে চেড়ে চলে আসলাম। এরপর নানা ব্যস্ততায় ঘর পরিবর্তন করে হেলসিঙ্কি থেকে মুভ করায় দিদার সাথে আর যোগাযোগ হয়নি। এই পর্যন্ত পড়ার পরে মনে হচ্ছে না এখানে ভূতের কি আছে, ভূত ডট কমে এই ঘটনা দেওয়ার কারণ কি। সত্য ঘটনাটা কখনোই মজাদার হয় না, স্বাভাবিক ঘটনার থেকে একটু ব্যতিক্রম হলেই সেটা ভৌতিক লাগে। এক বছর পর হঠাৎ একদিন শখ হল সেই দিদাকে দেখে আসি। হেলসিঙ্কি থেকে বেশ দূরে ওই শহরটি, দিনে দিনে ফেরত আসতে হবে, কারণ ওই সিটিতে আমাদের থাকার জায়গা নেই। সকাল সকাল রওনা দিলাম, আবছা স্মৃতি নিয়ে খুঁজতে খুঁজতে বাড়িটা পেয়েও গেলাম, কিন্তু গেটে তালা দেয়া। ডাকাডাকি করতেই সেই প্রতিবেশী দম্পতি বেরিয়ে এলেন, তাদের সাথে তাদের কিশোর ছেলে, যে ইংরেজি জানে। আমরা দিদার কথা জিজ্ঞেস করতেই ছেলেটি আকাশ থেকে পড়ল। সে তার মা বাবার সাথে কথা বলে যা জানালো তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ছেলেটি বলল, আপনারা কার কথা বলছেন? এই বাড়ির যিনি মালিক মারিয়া, উনি তো 2016 সালেই মারা গেছেন। এই ঘরের ভেতরেই ওনার অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছিল। মৃত্যুর প্রায় 15 দিন পর পুলিশ এসে ওনার লাশ উদ্ধার করে, ওই আপেল গাছের নিচেই তাকে কবর দেওয়া হয়েছে। আমি বললাম, অসম্ভব, আমরা গত বছর ওনার সাথে বসে কফি খেয়েছি। এই যে দেখো সেই আপেল গাছ, তোমার বাবা মাও দেখেছিলেন সেদিন আমাদের। ছেলেটি করুণ চোখে তাকিয়ে বলল, গত বছর যেদিন আপনারা এখানে এসেছিলেন আমরা সেদিন আপনাদের দেখেই ভয় পেয়েছিলাম, কারণ আপনারা দুজন একাই গেট দিয়ে ঢুকেছেন, অথচ আপনারা কথা বলছিলেন বাতাসের সাথে, আর আপনাদের হাতে ছিল সেই সাদা ফুলের তোড়া। ফিনল্যান্ডের সাদা ফুল শুধু মৃতদের দেয়া হয়। আমরা ভেবেছিলাম আপনারা হয়তো ওনার কবরের পাশে ফুল দিতে এসেছেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল, শরীর কাঁপতে লাগল। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে হেলসিঙ্কি ফিরে এলাম। বাসায় ফিরে আমি সেই বাস যাত্রী প্রতিবেশীকে ফোন করলাম, যে দাওয়াতের দিন আমাদের সাথে বাসে ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, মনে আছে সেদিন বাসে আমি একটা বৃদ্ধার সাথে যাচ্ছিলাম? ও পাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ও জানালো, পায়েল তুমি কি বলছ, আমি তো তোমাদের দুজনকে বাসে দেখেছি, কিন্তু তোমাদের সাথে কোনো বৃদ্ধা তো ছিল না। আমি তো দেখছিলাম তোমরা তোমাদের পাশের সিটে একটা মস্ত বড় সাদা ফুলের তোড়া রেখেছিলে, ঠিক যেমনটি কবরে দেওয়ার জন্য মানুষ নেয়। আজও আমি জানি না কে ছিল সেই মারিয়া দাদি, যার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, যার হাতের কফি খেয়েছি, ফিনল্যান্ডের সেই আপেল গাছের নিচে কার কবর ছিল। এক বছর ধরে তবে কি আমি এক মৃত মানুষের সাথেই বন্ধুত্ব করেছি? আজও মাঝরাতে সেই সাদা ফুলের গন্ধ পেলে আমার রক্ত হিম হয়ে আসে। কেমন লাগলো ঘটনাটা? সত্যিটা হল, বিদেশের মাটিতে একা থাকতে থাকতে আমরা কত কি দেখি, কিন্তু সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞানে নেই। ভালো লাগলে শ্রোতাদের সাথে শেয়ার করবেন। এরপরে তিনি তার নাম, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন এবং সেটা প্রকাশ করতে নিষেধ করেছেন। সুতরাং আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা যারা শুনলেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। অন্ধকার রাতের পরে আসে ভোরের আলো, কিন্তু কেমন হয় যদি কোনো তিনজনের জীবনের সেই ভোরের আলো আর কোনোদিন না আসে? এটা কি আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন জানতে চাইব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি সিয়াম আলী ওয়ারিস ঢাকা থেকে বলছি, আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। আজকে আমি বলবো আমার এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি ঠাকুরগাঁও বনগাঁও নামের একটা জায়গায় ঘটা। আমার সেই ভাইয়ের নাম প্রকাশে আমি অনিচ্ছুক, তাই সবার বোঝার সুবিধার্থে তার একটি ছদ্মনাম সাব্বির ব্যবহার করছি। বলছেন সাব্বির, সাল 2000, তখন আমি ক্লাস 10 পড়ি। ঠাকুরগাঁওয়ের কোন একটি স্কুলে সঙ্গত কারণে আমি স্কুলের নাম প্রকাশ করছি না, যেহেতু আমার SSC পরীক্ষার সামনে, তাই একটু রাত জেগেই পড়াশোনা করতাম। যদিও মা বাবা এবং নানু আমাকে রাত জেগে পড়াশোনা করতে নিষেধ করত, কিন্তু কেন জানি না আমি তখন বুঝতে পারিনি। এক রাতে আমি প্রতিদিনের মতোই পড়াশোনা করছিলাম। রাত তখন প্রায় 3টা, হঠাৎ একটা ডাক শুনে আমি একটু ভয় পেলাম। মনে মনে ভাবলাম, কে আর কাকে ডাকে এত রাতে? যেহেতু রাত তখন 3টা, মানে গ্রাম অঞ্চলে তখন প্রায় কেউই জেগে নেই, আমি তারপর আমার মতোই পড়াশোনা করতে লাগলাম। একটু পরে আবার সেই ডাক শুনে আঁতকে উঠলাম, কারণ ডাকটা ছিল আমার বড় ভাইয়ের। আমি স্পষ্ট শুনতে পেলাম সে আমাকে ডাকছে, সাবের বাইরে আয় তো, সামনে তোর পরীক্ষা, আমি কিছু সাজেশন নিয়ে এসেছি, নিয়ে যা। ঘটনা বোঝার সুবিধার্থে বলি, আমরা ছিলাম 2 ভাই 2 বোন। ছিলাম কেন বললাম, ঘটনা শুনলে বুঝতে পারবেন। তো যাই হোক, সেই ডাক শুনে আমি কোনো কিছু না ভেবেই এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই। আমার বাসার সামনেই দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বললেন, হায় আমার সাথে আয়, বলেই হাঁটতে শুরু করলেন। আমি পেছন পেছন হাঁটতে শুরু করলাম, কিন্তু আমি খেয়াল করলাম আমি যতই চেষ্টা করি ভাইয়ার বরাবর হতে পারি না, আর আমি যতই ভাইয়ার সাথে কথা বলি না কেন সে কোনো জবাব দেয় না। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আমি খেয়াল করি আমাদের এই জায়গায় একটা ব্রিজ আছে, সেনোয়া ব্রিজ, সেখানে চলে এসেছি। এইটা আমার বাসা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তখন আমি খেয়াল করলাম, কি ব্যাপার, এইখানে আমি কি করে আসলাম? যে আমার সামনে হাঁটছে সে তো 2 বছর আগে এই ব্রিজ থেকে পড়েই মারা গেছে, তাহলে ইনি কে? ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর নাম নিয়ে যেই পেছন ঘুরে দৌড় দিতে যাব, দেখি সামনেও আমার ভাইয়ার রূপই একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এরপরে আমার আর কিছু মনে নেই। চোখ খুলতেই আমি নিজেকে আবিষ্কার করি আমার ঘরের বিছানায়। কি ভাবছেন, ঘটনা শেষ? ঘটনা এখান থেকেই শুরু। পরের কয়েকদিন আমার খুব জ্বর থাকে। তারপর মা বাবা রানুর কাছে শুনতে পাই, সেদিন মা আমাকে রাতে দরজা খুলতে দেখে বাবাকে দিয়ে আমার পেছন পেছন পাঠায়। এক সময় তারা আমাকে হারিয়ে ফেলে। তারপর তারা সোজা সেই ব্রিজের কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে, আমাকে বাসায় নিয়ে আসে। হয়তো আপনারা ভাবছেন, আমার বাবা মা জানলেন কিভাবে যে আমি সেই ব্রিজের দিকে যাব, তাই না? তাহলে শুনুন ঘটনা বলি। তখন সাল ১৯৯৮ জানুয়ারি। আমার বাবা আর আমার বড় ভাই সেই ব্রিজের ওপর দিয়ে রাতে বাসায় ফিরছিলেন। তখন আমার বাবার সাইকেল ছিল, হঠাৎ কিছু একটার সাথে বাড়ি খায় আমার বাবার সাইকেল এবং সাইকেলে ভাইয়া সহ বাবা ব্রিজের ওপরে পড়ে যায়। এতে বাবা হাতে পায়ে ব্যথা পায় আর ভাইয়া বলে, বাবা আমাকে দাও, আমি সাইকেল চালাই। এরপর ভাইয়া যথারীতি সাইকেল চালাতে শুরু করে আর ব্রিজের মাঝে হঠাৎ দেখে যে সাদা কাপড় মোড়ানো একটা লাশ পড়ে আছে। এটা দেখে ভাইয়া একটু ভয় পেয়ে যায়। খুবই সাহসী ছিল সে। তারপরে সে যেটা করে, সাইকেল না থামিয়েই সেই সাদা কাপড় মোড়ানো লাশের ওপর দিয়েই সে সাইকেল নিয়ে যায়। সাইকেলটা সামান্য একটু ঝাঁকি খায়। এরপর বাবা আর ভাইয়া বাসায় আসে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার সময় আমার নানুকে আর আম্মুকে সব খুলে বলে। এইটা শুনে নানু অনেক ভয় পায়, কারণ আমাদের এই ব্রিজটা নিয়ে এমন অনেক ঘটনা আগেও ঘটেছে। আমাদের দাদা দাদি না থাকার কারণে আমাদের নানুই আমাদের সাথে থাকতেন। সকালে কোনো হুজুরকে শরীর বন্ধ করার জন্য ডাকা হয়। পরদিন সকালেই আমার ভাইয়ার খুব জ্বর হয়, অনেক চিকিৎসা করেও জ্বর কমে না। একটা সময় ভাইয়া বলতে শুরু করেন যে একজন তাকে নিতে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হয় কে এসেছে, সে বলে সাদা কাপড় মোড়ানো লাশটা যে ছিল সেই লাশটাই তাকে নিতে এসেছে। এরপরে আমাদের বাবা একজন ওঝাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। তিনি বলেন তিনি এই কাজ পারবেন না, কারণ এটা ইফরিত জিনের কাজ, তার সাথে মোকাবেলা করার শক্তি তার নেই। এমন করে অনেক হুজুর কবিরাজের কাছে ঘুরেও কোনো লাভ হয় না। একদিন রাত ঠিক ৩টার দিকে হঠাৎ দরজা খোলার আওয়াজ আসে। সবাই উঠে বাইরে যায়, দেখে কেউ নেই আর ভাইয়াও তার ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। তাকে তিন দিন পরে পাওয়া যায় সেই ব্রিজের নিচে পানিতে অর্ধগলিত লাশ অবস্থায়। তার লাশ দেখে মনে হচ্ছিল কেউ যেন তার চোখগুলো উপড়ে ফেলেছে। আমাদের ঘরে নেমে আসে শোকের ছায়া। এর পরেই একই অবস্থা আমার বাবার হয়, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের এলাকায় আসেন একজন কবিরাজ। আমরা তাকে সব জানাই। তিনি বলেন পরদিন আমাদের বাসায় আসবেন, আপাতত বাবাকে একটা পানি পড়া দিয়ে যান এবং সেটা খাওয়াতে বলেন। বাবার জ্বর একটু পরেই ভালো হয়ে যায়, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পরদিন কবিরাজ আসেন আর আমাদের জানান এই জিনকে সরানো সহজ নয়, তবে তিনি চেষ্টা করে দেখবেন। রাত ঠিক ৩টায় আমাদের বাসায় ৮টা মোমবাতি এবং ১২ বক্স আগরবাতি একদমে কিনে আনা হয়। তারপরে আসন করে সকালে জানায় যে এই জিন একবারে যাবে না, কিন্তু কবিরাজ আমাদের বাসা বন্ধ করে দিয়ে যাবেন। এভাবে কেটে যায় ২ বছর। এর মধ্যে সবকিছু ভালোই চলছিল। আমার বড় আপুর একজনের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বাবা মায়ের একদম পছন্দ ছিল না এই সম্পর্ক। এটা নিয়ে বাসায় একদিন রাগারাগি হয়। একটা পর্যায়ে বড় আপুর আগের মাথায় বলে ওই ছেলের সাথে যদি তার বিয়ে না হয় তাহলে সে আত্মহত্যা করবে। তাকে আটকানোর জন্য আমি আর বাবা তার পেছনে পেছনে যাই, একদম সেই ব্রিজের সামনে যাই এবং তাকে আটকাই। তার কিছুদিন পরেই শুরু হয় ঘটনা, মানে আমার সাথে যা ঘটেছে প্রথমে সেটা বলেছি। এরপরে বাবা অনেক খোঁজাখুঁজি করে সেই কবিরাজের কাছে যান এবং তাকে সবকিছু খুলে বলেন। তিনি অনেক রাগারাগি করেন আর বলেন এখন আর কিছু করার নেই। তাকে অনেক অনুরোধ করা হয়। এক পর্যায়ে তিনি জানান একটা রাস্তা আছে, কিন্তু সেটা খুব কঠিন, এতে জানের রিস্ক থাকবে। পরে বাবা রাজি হয়ে যান এবং বলেন আগামী শুক্রবার রাত ৩টায় তিনি আসবেন। আমার বড় বোন সে যে ব্রিজে গিয়েছিল, আমাকে সেই ব্রিজে যেতে হবে এবং তারপর তিনি যা যা বলবেন সেটা করতে হবে। আমরা হুজুরের কথা মতো সব ব্যবস্থা করি। তারপর আমি যাই কবিরাজের সাথে। কবিরাজ আমাকে বলেন লাশ ভাইয়ের যেখানে পাওয়া গিয়েছিল ঠিক সেই জায়গাটা তাকে দেখিয়ে দিতে। বাবা সেই জায়গাটা দেখান। তারপর তিনি আমাদের চার সাইডে একটা বৃত্ত আঁকেন এবং কাজ শুরু করে দেন। ঝড়ে মনে হচ্ছিল তখন সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার বোন সব দেখে ভয় পায় এবং পেছনের দিকে দৌড় দেয়। কবিরাজ বলে ওকে আটকাও। সাথে আমার বাবাও দৌড়ে যান এবং আমার বোনকে আটকান, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার বোনের রূপ নিয়ে সেই অবয়বটা আমার বাবাকে ব্রিজের নিচে নিয়ে যায়, অর্থাৎ ওটা আমার বোন ছিল না। আমিও পেছন পেছন দৌড়ে যাই, দেখি আমার বাবা আর এই দুনিয়ায় নেই। বাবার চোখগুলো ঠিক ভাইয়ার মতো করে উপরে ফেলা হয়েছে। এদিকে কবিরাজের কথা শুনতে পাই, সে বলছে, আমি বলেছিলাম বের না হতে, তোমরা কেন শুনলে না? অর্থাৎ সেই যে বৃত্তের ভেতর থেকে বের হয়েছিলাম তার জন্যই এই অবস্থা। এদিকে ফজরের আজান দেয়, লোকজন আসে, সবাই আমার বাবাকে চিনত, তাই সবাই আমার বাবার লাশ আর আমার বোনের অজ্ঞান দেহটাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। বাবার দাফনও ভাইয়ার পাশেই করা হয়। এর ঠিক তিন দিন পরে জানতে পারি কবিরাজও মারা গেছেন, আর ঠিক এক মাস পর আমার বোনও আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। আমার বোনের লাশও আমরা ঠিক তিন দিন পরে সেই ব্রিজের নিচেই ভাইয়ার মতো অবস্থায় পাই। এরপর আমরা চলে আসি ঢাকায়। তারপর আর কোনো দিন ঠাকুরগাঁয়ে যাওয়া হয়নি। 2020 সালে আমার নানু করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এখন আমি, আমার আম্মু আর আমার ছোট বোন আছি, আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। জানি না ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছে, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারি,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তেল্লা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে একটা অন্যরকমের এপিসোড আমার মনে হয় যে আমরা সবাই শুনলাম। এবং পৃথিবীর, যেমন আজকের স্টোরিটা একটা বিদেশি ঘটনা, অর্থাৎ মানে ফিনল্যান্ডের একটি ঘটনা। সুতরাং আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন দিন অথবা কোথাও রাত, এবং অনেক জায়গাতেই এখন ছুটি। তো এই ছুটির দিনে এরকম একটা চমৎকার ঘটনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি আরো কিছু আমাদের লিসেনার এক্সপেক্ট করেছিলাম, তবে ঠিক আছে, অলরাইট। এবং আমার মনে হয় যে আপনারা যারা শুনছেন তাদের সবার জন্য একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে এইবারের বার্থডে যে আসছে আমাদের পুত্র.কমের, 6 বছর পূর্ণ হবে এই 14 তারিখে। ফেব্রুয়ারি মাস অলরেডি পড়ে গেছে, আজকে 1 তারিখ। এবং এই ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু ভূত.কম কে পাঠাতে পারেন উপহার। কি উপহার? আপনি ভূত.কম যদি উপহার দিতে চান তাহলে আপনি একজন নতুন সাবস্ক্রাইবারকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে, এবং সেইভাবে সেটা উপহার দিতে পারেন ভূত.কম কে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেকেই কমেন্ট করছেন এখনো, আমি দেখতে পাচ্ছি। হবিগঞ্জ থেকে মুবিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরাফাত নড়াইল থেকে, সাগর কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, শিহাব আছেন নারায়ণগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন জিহাদ ঢাকা থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি রাফি নওগাঁ জেলা থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, হবিগঞ্জ থেকে মুবিন আমি মনে হয় নামটা পড়েছি, আরাফাতও নামটাও পড়েছি, কাদের আছেন কলকাতা থেকে আমাদের সঙ্গে, সাব্বির আছেন চাটমোহর থেকে, কুষ্টিয়া থেকে শুনছেন নাম লেখেননি, ইন্ডিয়া থেকে কে নাম লেখেননি, তানিয়া আমাদের গোপালগঞ্জ থেকে শুনছেন, সিংড়া থেকে শুনছেন রাজা, গোপালপুর থেকে শুনছেন মাহাদি, শুনছেন মালয়েশিয়া থেকে, ঢাকা থেকে শুনছেন নীরব, রংপুর থেকে নাম লেখেননি, আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে মাহমুদুল, আমাদের সঙ্গে আছেন মুস্তাকিম মালয়েশিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন মারুফ গোপালগঞ্জ থেকে আছেন রিয়াদ, আমাদের সঙ্গে মুক্তার আছেন আমাদের সঙ্গে, আসলে মানে অসংখ্য মানুষ এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, আমরা এই শেষ মুহূর্তে দেখেছি অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন। পোল্যান্ড থেকে শুনছেন মুক্তার, খুব অদ্ভুত ব্যাপার, আমরা কোনোদিন হয়তো ভাবিও না যে পোল্যান্ডে বসে কেউ একজন আমাদের শোটা শুনছেন, কিন্তু এটা খুবই সত্যি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই আমরা আছি, আমাদের মানুষেরা আছেন, আমাদের ভাই বোনেরা আছেন, তারা সবাই ভূত.কম শোনেন, এবং বিভিন্ন সময় কখনো গাড়িতে কখনো বাড়িতে শোনেন সবাই। আমাদের ইন্ডিয়া থেকে শুনছেন সাকলিন, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আনাস কুষ্টিয়া থেকে, দুর্গাপুর থেকে আছেন সিয়াম, গাইবান্ধা থেকে আছেন মুরাদ, আমাদের আছেন দেখতে পাচ্ছি সিলেট থেকে সোহাগ সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ঘটনা উপভোগ করার জন্য। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও সেই পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবারে আবার ফিরে আসছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।